ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আমি সাবরিনা চৌধুরী সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বিদেশি দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত নিয়ে আসা হয়েছে বলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন জানিয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
আজ থেকে কলকাতায় শুরু হলো বাংলাদেশ বইমেলা, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
আরও থাকছে ইসলামাবাদে অনুষ্ঠিত G8 সম্মেলন নিয়ে মাসকাওয়াত আহসানের আলোচনা।
এই সম্মেলনের স্লোগান ছিল শান্তি ও উন্নয়নের জন্য গণতান্ত্রিক অংশীদারিত্ব।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে লড়াইয়ের পর অস্ত্রবিরতির ফলে আজ বৃহস্পতিবার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। তারা যদি স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত শান্তি বজায় রাখতে পারে, গাজার সীমান্ত অঞ্চল খুলে দেওয়া হবে। এর ফলে লোকজন এবং মালপত্র ওই অঞ্চলে অবাধে চলাচল করতে পারবে। মিশরের মধ্যস্থতা এই শান্তি চুক্তিটি বুধবার স্থানীয় সময় রাত ৯টা থেকে কার্যকর হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল আমার কায়রোতে এই অস্ত্র সংবরণের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এই ঘোষণার সময় তার পাশে ছিলেন। অস্ত্রবিরতি শুরু হবার পর গাজার অধিবাসীরা রাস্তায় নেমে আসে এবং আনন্দে কেউ কেউ শূন্যে গুলি ছোঁড়ে। পশ্চিম তীরের ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনী আজ বলেছে যে তারা ৫৫ জন সন্দেহভাজন শীর্ষস্থানীয় ফিলিস্তিনি জঙ্গিকে গ্রেপ্তার করেছে, যারা কিনা বিভিন্ন সশস্ত্র অংশের সদস্য ছিল। ওদিকে হামাস নেতা খালেদ মিশাল বলেন, মিশাল বলছেন, আমরা আজকের এই সমঝোতার প্রতি সম্মান প্রদর্শন করছি, তবে ইসরায়েল যদি এই চুক্তির প্রতি মর্যাদা প্রদর্শন না করে তাহলে আমরাও প্রস্তুত রয়েছি। ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক বলেন, বারাক বলছেন যে পুরোদমে লক্ষ্য অর্জিত হয়েছে, হামাস ও ইসলামী জিহাদ ভালোভাবেই শায়েস্তা হয়েছে। জাবারি এবং কয়েক ডজন সন্ত্রাসী ও শীর্ষ কমান্ডারদের হত্যা করা হয়েছে। এই অস্ত্রবিরতি যাতে উভয় পক্ষ মেনে চলে সেই বিষয়টির উপর নজর রাখছে মিশর। সিরিয়ার অধিকার কর্মীরা বলছেন যে গত বছর মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান শুরু হবার পর থেকে এখন পর্যন্ত ৪০,০০০ লোক মারা গেছে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ বৃহস্পতিবার ভয়েস অফ আমেরিকাকে বলে যে মৃতের সংখ্যার মধ্যে রয়েছে ২৮,০০০ অসামরিক নাগরিক এবং বিদ্রোহী যোদ্ধা। তাছাড়া আছে ১০,০০০এরও বেশি সিরীয় সৈন্য, প্রায় ১৪০০ স্বপক্ষ ত্যাগকারী এবং আরও এমন ৬০০ জন যাদের পরিচিতি জানা যায়নি। এদিকে সিরীয় বিদ্রোহীরা বলছে যে তারা পূর্বাঞ্চলীয় প্রদেশ দের এজোরে সেনাবাহিনীর একটি ঘাঁটি দখল করে রেখেছে। বিদ্রোহী এবং সিরীয় অধিকার কর্মীরা বলছে যে মায়াদিন সামরিক ঘাঁটি এবং তার আশপাশের গ্রামাঞ্চলে গুলি কয়েকদিন লড়াইয়ের পর এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণ রয়েছে। এদিকে সক্রিয়বাদীরা বলছে যে সিরিয়ার যুদ্ধ বিমানগুলি উত্তরের আলেপ্পো শহরের একটি ভ্রাম্যমান হাসপাতালের পাশের ভবনটির উপর বোমাবর্ষণ করেছে। সেখানে বেশ বহু লোক হতাহত হয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে রাজধানী ইসলামাবাদের কাছে একজন আত্মঘাতী তালিবান ২৩ জনকে হত্যা করেছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ বলেছে যে রাওয়ালপিন্ডিতে শিয়া মুসলমানদের এক মিছিলে ওই বোমাবাজটি নিজের শরীরে বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাকে নিরাপত্তা তল্লাশির জন্য থামতে বললে সেই কাণ্ডটি ঘটায়। বিস্ফোরণে বহু শিশুসহ কমপক্ষে ৬২ জন জখম হয়। এর আগে বুধবার করাচিতে একটি শিয়া মসজিদের কাছে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয় এবং আরও কমপক্ষে ১৫ জন আহত হয়। তালিবানের একজন মুখপাত্র এই দুটি হামলারই আক্রমণ দায়ের স্বীকার করে বলেছে যে তারা শিয়াদের লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে, কারণ তারা বিশ্বাস করে যে শিয়ারা হচ্ছে ধর্ম অবমাননাকারী। শিয়া মুসলমানরা পবিত্র মহরম পালন করছেন এবং শনিবার তারা আশুরা মাসের পবিত্রতম দিন উদযাপন করবেন। এই পবিত্র দিনেই ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেনকে হত্যা করা হয়। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর পাচার করা অর্থ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশে ফেরত নিয়ে গিয়েছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত নিয়ে আসা হয়েছে বলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন। কমিশনের তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে পাচার করা ২০,৩১,০০০ সিঙ্গাপুরি ডলার এবং ৯,৩৬,০০০ মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। তাদের দাবি অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার এটাই প্রথম ঘটনা। ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে এই অর্থ জমা দেওয়া হয় এবং বর্তমান সরকারের আমলে এ সংক্রান্ত একটি মামলায় কোকোর ৬ বছরের কারাদণ্ড এবং ৩৮,৮৩,৮৩ লাখ টাকা জরিমানা হয়। আরাফাত রহমান কোকো বর্তমানে বিদেশে রয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমির খসরু আরেকটি প্রতিবেদনে ঢাকা থেকে জানাচ্ছেন যে বর্মা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় বর্মী পণ্য সামগ্রীর প্রদর্শনী ও পাইকারি বাজার চালু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাপারে বাংলাদেশকে একটি প্রস্তাবও দিয়েছে।
বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বর্মী সীমান্ত এলাকায় সেদেশ তাদের পণ্য প্রদর্শনী এবং পাইকারি বাজার চালুর জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এ ব্যাপারে একটি প্রস্তাব বাংলাদেশের কাছে দিয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্যই এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং বাংলাদেশ এই প্রস্তাব পর্যালোচনা করে দেখছে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। বার্মা বর্তমানে চীন এবং থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় পণ্য প্রদর্শনী এবং পাইকারি বাজার চালু রেখেছে। সম্প্রতি বর্মী সরকারি কর্মকর্তা সমন্বয় ব্যবসায়ী প্রতিনিধি দলও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ঢাকায় কর্মকর্তারা জানান, বার্মার সঙ্গে ব্যবসা বাণিজ্য এখন অনেক সহজ হয়েছে। আগে তৃতীয় কোনো দেশের মাধ্যমে, প্রধানত সিঙ্গাপুরের মাধ্যমে এলসি খুলতে হতো। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ থেকে বেকার যুবকরা দালাল চক্রের মাধ্যমে সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়ায় কাজের সন্ধানে যাওয়া অব্যাহত রেখেছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্র জানিয়েছে, তারা অভিযান চালিয়ে বৃহস্পতিবার মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণকারী অন্তত ১৫ জন যুবককে আটক করেছে। বিজিবি টেকনাফ কমান্ডের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদ হাসান ভয়েস অফ আমেরিকাকে জানালেন, বিজিবি অভিযান চালিয়ে ১৭৪ জনকে গত কয়েক সপ্তাহে আটক করেছে। কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ ছাড়িয়ে ঝুঁকিপূর্ণ রুটে যে সকল মাছ ধরার ট্রলার অবৈধ যাত্রী নিয়ে মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা চালায়, তার প্রেক্ষাপট বর্ণনা করে কর্নেল হাসান জানালেন,
মূলত আমরা টেকনাফ উপকূলে যেটা লক্ষ্য করছি, প্রতি বছরই অক্টোবর মাসে শুরু থেকে পরবর্তী বছরের ফেব্রুয়ারি এবং মার্চের কিছু অংশ জুড়ে মালয়েশিয়ায় অবৈধভাবে এই সমুদ্র উপকূল দিয়ে এত ঝুঁকিপূর্ণ রাস্তায় যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু নতুন কিছু নয়। ১৯৯৫ সালের পর থেকে প্রাথমিকভাবে রোহিঙ্গাদের মাধ্যমে এই রুটে এই যাওয়াটা শুরু হয়।
তিনি বলেন, গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত মালয়েশিয়াগামী তিনটি নৌযান সমুদ্রে ডুবে ১০০ থেকে ১৫০ জন নিখোঁজ হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আজ বৃহস্পতিবার থেকে কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
কলকাতার গগনেন্দ্র প্রদর্শনশালায় আজ বিকেল ৪টায় এই মেলার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ মজুমদার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, স্বদেশ হক সহ বিশিষ্টরা। মেলায় এসেছে ওপার বাংলার ৩৬টি প্রকাশনা সংস্থা, যেগুলির মধ্যে আছে অনন্যা, কাকলি প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেসের মতো প্রকাশনাও। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, কোন রকম সরকারি বাধা না থাকা সত্ত্বেও কি কারণে এদেশে বাংলাদেশের বই জনপ্রিয় হচ্ছে না তা বোঝা যাচ্ছে না। দুদেশের প্রকাশকদের মধ্যে এ নিয়ে আলোচনার চিন্তা ভাবনাও রয়েছে। আগামী ২৩শে নভেম্বর বিড়লা তারামণ্ডলে বাংলা বই ও বাংলা বইয়ের পাঠক বিষয়ে এক আলোচনা চক্রেরও আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরমাশিষ খোসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমেরিকানরা বৃহস্পতিবার বার্ষিক থ্যাঙ্কস গিভিং বা কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস পালন করছেন। আমেরিকান জীবনে এই দিনটি পারিবারিক মিলনের দিন, যখন টার্কি পাখির রোস্ট এবং নানাবিধ সুস্বাদু খাবার পরিবারের সবাই একসঙ্গে বসে গ্রহণ করেন। এক হিসেবে বলা হচ্ছে যে ছুটির সময় আজ থেকে রোববার পর্যন্ত পরিবারের সঙ্গে একত্রিত হতে ৪ কোটি ৩০ লক্ষেরও বেশি লোক, মনে করা হচ্ছে যে ৮০ কিলোমিটার কিংবা তারও বেশি পথ অতিক্রম করবেন। কৃতজ্ঞতা জ্ঞাপন দিবসের অন্যান্য প্রথাও গুরুত্বপূর্ণ, যেমন ধর্মীয় প্রার্থনা, তরুণ এবং পেশাজীবীদের আমেরিকান ফুটবল খেলা। প্রথা অনুযায়ী বলা হচ্ছে, প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন দিবসটি পালন করা হয় ১৬২১ সালে, যেখানে উত্তর আমেরিকায় বসতি স্থাপনকারীরা ফসল কাটার উৎসব বা নবান্ন হিসেবে এটি পালন করেন। এই উপলক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামা এই ছুটি উদযাপনের সময় কম ভাগ্যবান ব্যক্তিদের জন্য সম্ভাব্য কিছু করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান, বিশেষ করে তাদের জন্য যারা সামুদ্রিক ঝড় স্যান্ডির কারণে গৃহহীন হয়েছে। ওদিকে আফগানিস্তানেও আমেরিকান সৈন্যরা থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনে আনন্দ প্রকাশ করেছেন। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্ট ওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 9490 কিলোহার্টসে। আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয় 8টি উন্নয়নশীল দেশের সমন্বয়ে গঠিত G8 এর শীর্ষ সম্মেলন। এই সম্মেলন সম্পর্কে করাচি থেকে আমাদের সঙ্গে টেলিফোন আলোচনায় অংশ নেন সংবাদ বিশ্লেষক ভাষ্যকার মাসকাওয়াত আহসান। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হল 8টি দেশের সমন্বয়ে গঠিত G8 শীর্ষ বৈঠক। তো এ উদ্বোধনী কেমন হলো, কারা কারা এলেন?
এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে কিনা এই নিয়ে যথেষ্ট উদ্বেগ ছিল, কারণ পুরো পাকিস্তান ব্যাপী সহিংসতা চলছে। গতকাল বোমা হামলায় 36 জন মারা গেছে, এরকম একটি পরিবেশে,
এবং সেই সঙ্গে গাজায় যে সহিংসতা চলছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে, সেটাও
মিলিয়েই এই পরিবেশটা ছিল না সম্মেলনের অনুকূলে। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত মোটামুটি ভাবে সফলভাবেই সম্মেলন শুরু হয়েছে এবং প্রথম দিনেই একটি চার্টার সনদ স্বাক্ষরিত হয়েছে এই সম্মেলনে, যেখানে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাবার সংকল্প ব্যক্ত করা হয়েছে। এই সম্মেলনের স্লোগান ছিল শান্তি ও উন্নয়নের জন্য গণতান্ত্রিক অংশীদারিত্ব। দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বাণিজ্যিক ও উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা, প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করা, দেশগুলোর চেম্বার্স অব কমার্স এবং বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, তাছাড়া ভিসা ও কাস্টমস প্রথা সহজ করা এবং পণ্য বিনিময় বাণিজ্য বা বার্টার ট্রেড চালু করার ব্যাপারেও প্রস্তাব রাখা হয়েছে। বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি যে বিষয়টি গুরুত্ব পায় তা হচ্ছে সন্ত্রাসবাদ, যে এই সন্ত্রাসবাদকে কিভাবে মোকাবেলা করা যায়। এই সম্মেলনে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকের বক্তৃতাতেই সন্ত্রাসবাদ বিষয়ে একটি আশঙ্কা প্রতিধ্বনিত হয়েছে এবং সবাই এর সমালোচনা করেছেন। ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আহমদিনেজাদ সমালোচনা করেছেন গাজায় যে ফিলিস্তিনিদের উপরে হত্যাযজ্ঞ চলছে সে বিষয়ে। এ ব্যাপারে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও বলেছেন যে পাকিস্তানও এই বিষয়টির কড়া নিন্দা জানাচ্ছে। তবে এখানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন সেটি হচ্ছে যে এই সন্ত্রাসবাদের মাধ্যমে ইসলামকে, শান্তির ইসলামকে তিনি সন্ত্রাসবাদীদের হাতে হাইজ্যাক বা ছিনতাই হতে দিতে চান না, এবং এই প্ল্যাটফর্মটির মাধ্যমে তারা চাচ্ছেন যে এই ক্ষেত্রে বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে এবং সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি তার ভূমিকা রাখতে পারে। আসিফ আলী জারদারি প্রতিবেশী দেশ আফগানিস্তান এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে এই সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য অঙ্গীকার প্রকাশ করেছেন। এখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুশীল বাম্বাং ইউথুইনো, তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোয়ান, নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন, মিশরের উপরাষ্ট্রপতি মোহাম্মদ মাক্কি, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গহর রিজভি অংশ নিয়েছেন এই সম্মেলনে। সবাই যেটা বলেছেন যে এই উন্নয়নশীল দেশগুলো যদি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করতে পারে এবং এই দেশগুলোর নিজস্ব যে সম্পদ রয়েছে সেগুলো সুষ্ঠু ব্যবহার করতে পারে, তাহলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
এই যে উন্নয়নকামী এই 8টি দেশের আওতাধীন বাণিজ্য এবং বিনিয়োগের অর্থমূল্যে পরিমাণ কত হতে পারে বলে আপনি বলবেন?
G8 সদস্য দেশগুলোর মধ্যে আনুমানিক $70 বিলিয়ন বেশি বাণিজ্য বিনিময় হয়, এটা বিশ্ব বাণিজ্যের 3.3% কিছু বেশি। এই বাণিজ্যের হার কয়েক বছরে 10-15% পৌঁছে যাবে বলে এই সম্মেলনে, ইসলামাবাদ সম্মেলনে ধারণা করা হয়েছে এবং আশা প্রকাশ করা হয়েছে। এই সম্মেলনের পাশাপাশি একটি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই আটটি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্যের স্টল নিয়ে উপস্থিত থেকেছেন এবং এই দেশগুলোর মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ব্যবসায়ীরা কথাবার্তা বলেছেন।
মাসকাওয়াদ হাসান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
থ্যাংকস গিভিং হচ্ছে আমেরিকার ঐতিহ্যবাহী একটি উৎসব। আজ পালিত হচ্ছে থ্যাংকস গিভিং বা কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস। বছরের এই সময় আমেরিকানরা তাদের পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে রাতের খাবার একসঙ্গে খান। দূর দূরান্ত থেকে ফিরে আসে বাড়িতে একান্তভাবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর জন্য। এ প্রসঙ্গেই বিস্তারিত শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
Grateful for each hand we hold, gathered round this table. From far and near we travel home, blessed that we are here.
আমেরিকার ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে থ্যাংকস গিভিং হচ্ছে অন্যতম প্রধান পারিবারিক উৎসব। সেই 1621 সালে যখন সমাজ ছিল কৃষিপ্রধান আর মানুষকে প্রতিনিয়ত প্রকৃতির ঘাত প্রতিঘাতের সঙ্গে সংগ্রাম করে ফসল ফলাতে হতো, সেই সময় থেকে শুরু হয়েছে থ্যাংকস গিভিং। আর নবান্নের আনন্দও ছিল অপার, আর সেই আনন্দ উপভোগ করত সবার সঙ্গে। কালের বিবর্তন আর চাহিদার স্রোতে এর ধারার পরিবর্তন হলেও ঐতিহ্য কিন্তু অটুট রয়েছে। প্রায় প্রত্যেকটি পরিবারেই আয়োজন চলে থ্যাংকস গিভিং ডিনারের। প্রতি বছর একটি দিনের জন্য প্রায় 5 কোটি টার্কি পাখি নিধন করা হয়। আর আমেরিকান পরিবারগুলোর পাশাপাশি অভিবাসীরাও এই দিনটি নিজের মতন করে পালন করে। চলুন একটু জেনে নেই বাংলাদেশি অভিবাসী দেলোয়ার হোসেন এবং তার পরিবার কিভাবে আজকের এই থ্যাংকস গিভিং ডিনারে কি কি করছেন।
আমি এই টার্কির সাথে 3টে টার্কি করব, তার মধ্যে ম্যাশ পটেটো করব, আলুর দম করব, তারপর কিছু সবজি আছে, ক্র্যানবেরি সস আছে। আমেরিকান স্টাইলে বানানো হয়নি, আমাদের মতো করে বানানো হয়েছে। আমি বেসিক্যালি ফিউশনিস্টিক ওয়েতে টার্কি গুলো রান্না করি বন্ধু বান্ধব ফ্যামিলিদেরকে নিয়ে। এই গত 15 বছর থেকেই তার সুযোগ নিয়ে যাচ্ছি আমেরিকানদের কালচারের সাথে। এভাবেই আমরা প্রতি বছরই বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ করে থাকি।
এবার আপনি মোট কত পাউন্ডের টার্কি কিনেছেন?
আমি 3টে টার্কি কিনেছি, ধরে নেন আবার 50 পাউন্ড 3টে টার্কি।
যেমনটি বলেছিলাম, এই দিনটিতে প্রায় 5 কোটি টার্কি পাখি নিধন করা হয়, আর তার সব যে খাওয়া হয় তা কিন্তু নয়, বরং প্রয়োজনের অতিরিক্তই আয়োজন করা হয়। একটি রিপোর্টে দেখা গিয়েছে আমেরিকায় প্রায় 40% খাবার অপচয় হচ্ছে। একটি অলাভজনক প্রতিষ্ঠান ডিসি সেন্ট্রাল কিচেন, তারা প্রতিদিন 5,000 মানুষের জন্য খাবার তৈরি করে। রাজধানীর বুকেই যারা ক্ষুধার্ত থাকেন তাদের জন্য রান্নাবান্না করে থাকে জার্জি জোন্স। তিনি সবসময় কড়া নজর রাখেন খাবার যেন কোনোভাবেই অপচয় না হয়। ন্যাশনাল রিসোর্স ডিফেন্স কাউন্সিল জানিয়েছে যে প্রতি বছর বাড়িতে, রেস্তোরাঁয় অথবা খামারে প্রায় $16,500 কোটি অর্থের সম্পূর্ণ খাওয়া যেতে পারে এরকম খাবার নষ্ট হচ্ছে। এনআরডিসির গবেষক এবং বিজ্ঞানী ডানা গ্রান্ডার্স বলেন, বেশিরভাগ আমেরিকানই এই সমস্যা সম্পর্কে তেমন একটা কিছু জানেন না। তিনি বলেন,
It's really shocking to think that we are wasting so much food when we could be feeding our own population.
আমরা যে এত খাবার নষ্ট করছি তা খুবই দুঃখজনক। খুব সহজেই আমাদের নিজেদের লোকেদেরই আমরা খাওয়াতে পারতাম। হিসেব করে দেখা গিয়েছে যে খাদ্য অপচয় যদি 15% কমানো যেত তাহলে 2,50,000,000 মানুষ ঠিকমতো খেতে পেত। ডিসি সেন্ট্রাল কিচেনের সিইও মাইক কার্টেন বলেন, গত 20 বছর ধরে ডিসি সেন্ট্রাল কিচেন এই অপচয়ের বিরুদ্ধে কাজ করে আসছে। এরা প্রতিদিন বাজার সদায়ের দোকান থেকে, পাইকারি বিক্রেতাদের কাছ থেকে, রেস্তোরাঁ বা খামার থেকে উদ্বৃত্ত খাবার তুলে নিয়ে আসে। কার্টেন বলেন,
And so we want people to understand how wrong it is, how absolutely wrong it is for people to be hungry.
আমরা মানুষকে এটাই বুঝাতে চাই, একজন অনাহারে কষ্ট পাবে এটা কতটা কষ্টদায়ক, আর একই সঙ্গে কেন তারা ক্ষুধার্ত থাকছেন, আর সেই কারণটাও খুঁজে বার করে এই সমস্যাটিও কমিয়ে আনতে চাই। আর এভাবেই আমরা আস্তে আস্তে অবস্থার পরিবর্তন করতে পারি। আর তাই যে কোনো উৎসবের টেবিলে রাশে রাশে খাবার না সাজিয়ে বরং যতটুকু দরকার সেদিকে মনোযোগ দিলে এই ছুটির আনন্দ এবং একে অপরের সঙ্গে মিলেমিশে খাওয়ার আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যাবে, সেই সঙ্গে থ্যাঙ্কসগিভিংয়ের তাৎপর্য আনন্দ আরও উজ্জ্বল আরও অর্থবহ হয়ে উঠবে।
Father, mother, daughter, son, neighbor, friend, and friends.
Voice of America, Washington.
বাংলাদেশের যুব সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্রে আসেন আইজেনহাওয়ার ফেলোশিপ কার্যক্রমে যোগ দেওয়ার জন্য। তিনি এই কার্যক্রম, ইপসা ইত্যাদি বিষয়ে বিস্তারিত বলেন আমাদের সঙ্গে এক সাক্ষাৎকারে। তা সাক্ষাৎকারটি নেন শেগুফতা নাসরিন খুইন।
মোহাম্মদ আরিফুর রহমান, আপনি আইজেনহাওয়ার ফেলোশিপ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে এসেছেন, এই কার্যক্রম সম্পর্কে একটু বলবেন।
ধন্যবাদ। আইজেনহাওয়ার ফেলোশিপ, এটি গত 50 বছর ধরে একটি অত্যন্ত সম্মানজনক একটি ফেলোশিপ। প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের নামে এই ফেলোশিপটি প্রদান করা হয়। তো এই বছর আমি এই ফেলোশিপে আমি মনোনীত হয়েছি এবং আমি এবং আমার মিসেস সহ আমি আমেরিকাতে এসেছি। এই ফেলোশিপের উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ধরনের কাজগুলো বাংলাদেশে করে থাকি ঠিক ওইরকম সমমনা যেসব সংগঠন বা প্রতিষ্ঠান এখানে আমেরিকাতে কাজ করে তাদের সাথে আমার অভিজ্ঞতা বিনিময়, তাদের সাথে আমার সংযোগ তৈরি করা, তাদের সাথে আমার মত বিনিময়ের মাধ্যমে একটা ঐক্যবদ্ধতা তৈরি করা, এই ফেলোশিপের এটাই হচ্ছে উদ্দেশ্য।
আপনি যে কার্যক্রমে এসেছেন সেটা কি আপনি সরাসরি প্রথমে যুক্তরাষ্ট্রে এলেন না অন্য কোথাও যেতে হয়েছে আপনার?
প্রথমে আমরা শ্রীলঙ্কা কলম্বোতে আমাদের সাউথ এশিয়া থেকে যেসব ফেলোরা, এই বছর আমরা 21 জন ফেলো নির্বাচিত হয়েছি, আমাদের একসাথে আমাদের দক্ষিণ এশিয়ার সমস্যা এবং সেই সমস্যার সমাধানের সম্ভাব্য উপায়গুলো কি এগুলো নিয়ে আমাদের সেমিনার হয়েছে। সেখানে আমরা আমাদের নিজেদের মতামত আমরা তুলে ধরেছি, বিভিন্ন বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। তারপর আমরা আমেরিকাতে ফিরে এসেছি এবং আমেরিকার ফিলাডেলফিয়া শহরে হচ্ছে আইজেনহাওয়ার ফেলোশিপের সেক্রেটারি, সেখানে আমরা পুরো ফেলোশিপের কর্মকাণ্ড নিয়ে আমাদের হয়েছে এবং আমাদের বিভিন্ন স্টেটে আমরা যাব, এর মধ্যে ওয়াশিংটন ডিসি দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে।
আপনি ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার প্রধান নির্বাহী, এই সংগঠন সম্পর্কে একটু বলবেন।
এই প্রতিষ্ঠানটি 1985 সন আন্তর্জাতিক যুব বর্ষে একটি যুব সংগঠন হিসেবে শুরু হয়েছিল এবং আমি সহ আরো 14 জন আমরা যুব বন্ধু আমরা এই সংগঠনটি তৈরি করেছিলাম। এই গত 28 বছর ধরে এই সংগঠনটিকে আমরা সকলে মিলে সকলের সহযোগিতায় আমরা এটিকে এখন একটি বাংলাদেশের অন্যতম একটি কার্যকরী স্থায়িত্বশীল উন্নয়ন সংগঠন হিসেবে আমরা পরিণত করেছি। এটি একটি সমাজ উন্নয়ন বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান।
জলবায়ু পরিবর্তন একটি ইস্যু যেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সংগঠন এক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ?
আমাদের প্রতিষ্ঠান, আমরা যেহেতু উপকূলীয় অঞ্চলে কাজ করি, আমরা জলবায়ু পরিবর্তনের এই ব্যাপক যে আমাদের ক্ষয়ক্ষতি হবে তার মধ্যে যেসব মানুষরা বসতবাড়ি হারিয়ে ফেলেছে, যাদেরকে আমরা ক্লাইমেট ডিসপ্লেস পিপল আমরা বলছি, স্থানচ্যুত, জলবায়ু পরিবর্তনের ফলে যেসব স্থানচ্যুত মানুষ, তাদের অধিকারের জন্য আমাদের প্রতিষ্ঠান আমরা কাজ শুরু করেছি। আমরা এই কাজের প্রথম আমরা যেটি হাতে নিয়েছি সেটি হচ্ছে যে আমরা এই বিষয়ে গবেষণা করা এবং প্রকৃত তথ্য এবং সংখ্যা খুঁজে বের করা যে আসলে এই পর্যন্ত জলবায়ু পরিবর্তনের ফলে কত মানুষ উপকূলীয় অঞ্চল থেকে বসতবাড়ির স্থানচ্যুত হয়েছে এবং কোথায় তারা বসবাস করছে, এগুলো নিয়ে ডাটাবেস তৈরি করা এবং তাদের জন্য কি কি করা যেতে পারে, সরকারের কাছে আমরা কি কি সুপারিশ দিতে পারি, সেজন্য আমরা এখন এই মুহূর্তে আমরা কাজ করছি। আর আমরা পরীক্ষামূলকভাবে বিশেষ করে আমরা চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে আমরা এই জলবায়ু পরিবর্তনের ফলে স্থানচ্যুত মানুষদের বসতবাড়ি নির্মাণ এবং তাদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য আমরা কিছু কাজ করছি।
অন্যান্য কোন ইস্যু নিয়ে আপনারা কাজ করেন?
আমাদের সংগঠনের আমরা যত ধরনের কর্মসূচি করি না কেন, যুব অর্থাৎ ইয়াং পিপল হচ্ছে আমাদের কাজের মূল, আমাদের ক্ষেত্র, এবং আমরা আমাদের সংগঠনে অনেক ধরনের সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকি। তবে সেখানে আমরা যে জনগোষ্ঠীর মধ্যে কাজ করি তাদের চাহিদা ভিত্তিক আমাদের কাজ। তো আমাদের কাজগুলোকে আমরা যদি একটু বড় আকারে দেখি, স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক উন্নয়ন এবং অধিকার অর্জন আমরা এইভাবে দেখি, এবং আমাদের কাজগুলো বাস্তবায়ন করার জন্য অনেক বাংলাদেশ সরকার এবং অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আমেরিকান সরকার সকলে আমাদেরকে সহায়তা করছে, যার ফলে আমাদের সংগঠনটি এখন একটি বাংলাদেশে একটি অন্যতম সামাজিক সংগঠন হিসেবে আমরা গড়ে তুলতে পেরেছি।
আইজেনহাওয়ার ফেলোশিপ প্রোগ্রামে যে মত বিনিময় হলো, এসব থেকে যে আপনি শিখলেন বা জানতে পারলেন, সেটা আপনি দেশে গিয়ে ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসার ক্ষেত্রে কতটা ব্যবহার করতে পারবেন বলে আপনি মনে করেন?
আমি অবশ্য আশাবাদী। আমি মনে করি আইজেনহাওয়ার ফেলোশিপের মাধ্যমে আমার যে অভিজ্ঞতা অর্জন হবে, এখানে যেসব সংগঠনের সাথে আমার সম্পর্ক তৈরি হবে, এর মাধ্যমে বাংলাদেশে আমার প্রতিষ্ঠান এবং বাংলাদেশের জন্য অনেক কিছু করার আছে। বিশেষ করে এখানকার যে অভিজ্ঞতা আমি অর্জন করব, সেই অভিজ্ঞতাগুলো আমি ফিরে গিয়ে আমাদের নিজেদের চাহিদা মতো করে আমি আমার সংগঠনের মাধ্যমে চেষ্টা করব সেগুলো জীবন মান উন্নয়নের জন্য, মানুষের জন্য কাজ করার।
মোহাম্মদ আরিফুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে লড়াইয়ের পর অস্ত্রবিরতির ফলে আজ বৃহস্পতিবার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। তারা যদি স্থানীয় সময় রাত 9টা পর্যন্ত শান্তি বজায় রাখতে পারে, গাজার সীমান্ত অঞ্চল খুলে দেওয়া হবে, এর ফলে লোকজন এবং মালপত্র ওই অঞ্চলে অবাধে চলাচল করতে পারবে। প্রয়োজনে কলকাতার আলিপুর জেলেও আজমাল কাসাবের ফাঁসি হতে পারত, এইভাবে তৈরি রাখা হয়েছিল ফাঁসির মঞ্চ সেখানেও, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
কলকাতার তিন পুরুষের ফাঁসুড়ে পরিবারের ছেলে মহাদেব মল্লিককে দিন কয়েক আগেই ডেকে পাঠিয়েছিলেন আলিপুর সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ। বলা হয়েছিল এক নামী অপরাধীর ফাঁসি হতে পারে, সব যেন তৈরি রাখা হয়। সেই অনুসারে ফাঁসি কাঠের যাবতীয় পরিকাঠামো ও ফাঁসির দড়িটি পরীক্ষা করে প্রস্তুত রেখেছিলেন মহাদেব মল্লিক। এমনকি অপরাধীর দেহের সম ওজনের ভর্তি একটি বস্তা এনেও ফাঁসি দেবার রিহার্সালও দেওয়া হয় সফলভাবে। আসলে কি প্রয়োজনে কলকাতায় আজমল কাসাবকে নিয়ে এসে ফাঁসি দেবারই প্রস্তুতি? স্পষ্ট কোনো উত্তর পাওয়া কঠিন। তবে তথ্য হলো, মুম্বাইয়ের যে জেলে 4 বছর ধরে বন্দী ছিল কাসাব, সেখানে ফাঁসি দেওয়ার ব্যবস্থা নেই, এমনকি গোটা মহারাষ্ট্রে কোনো ফাঁসুড়েও নেই। শেষ পর্যন্ত অন্য রাজ্যের ফাঁসুড়ে নিয়ে এসে পুনের এক জেলে ফাঁসি দেয়া হয়েছে কাসাবের। প্রয়োজনে হয়তোবা তা ঘটতে পারত কলকাতাতেও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
2008 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী আক্রমণের সময় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র পাকিস্তানি বন্দুকধারী আজমল কাসাবকে ভারতে ফাঁসি দেওয়ায় পাকিস্তানি তালেবানরা তার প্রতিশোধ নেওয়ার সংকল্প ব্যক্ত করেছে। পাকিস্তানি তালেবানের মুখপাত্র এসানুল্লাহ এসান আজ সংবাদ সংস্থাগুলোকে বলেন যে ভারত কাসাবের মরদেহ তালিবান কিংবা পাকিস্তানে তার স্বজনদের কাছে হস্তান্তরিত না করলে জঙ্গি গোষ্ঠীটি ভারতে আক্রমণ চালাবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন যে পাকিস্তানি সরকার এবং কাসাবের স্বজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার মরদেহ হস্তান্তরের ব্যাপারে কোনো অনুরোধ তাদের তরফ থেকে পাওয়া যায়নি। ওদিকে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন যে রাজধানী ইসলামাবাদের কাছে একজন আত্মঘাতী তালিবান 23 জনকে হত্যা করেছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ বলেছে যে রাওয়ালপিন্ডিতে শিয়া মুসলমানদের এক মিছিলে ওই বোমাবাজটি নিজের শরীরে বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাকে নিরাপত্তা তল্লাশির জন্য থামাতে বললে সে এই কাণ্ডটি ঘটায়। বিস্ফোরণে বহু শিশু সহ কমপক্ষে 62 জন জখম হয়েছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে গোমা দখলদারী বিদ্রোহীরা ওই শহর ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলার সঙ্গে আলোচনার দাবি করছে। M20 রাজনৈতিক শাখার প্রধান রঁ ম্যারি রুনিগা সংবাদদাতাদের বলেন যে তারা প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ পর্যন্ত গোমাতে অবস্থান করছে। এদিকে আজ বৃহস্পতিবার নিকটবর্তী শহর সাকেতে নতুন করে লড়াই শুরু হয়েছে। আফগানিস্তানে এই সপ্তাহে 14 জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করায় জাতিসংঘের মানবাধিকার প্রধান গুরুতর উদ্বেগ প্রকাশ করছেন। মঙ্গল ও বুধবার কাবুলের শহরতলিতে পুলে চারখি কারাগারে কার্যকর এই মৃত্যুদণ্ড অনুমোদন করেছিলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক, এবং আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.